Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের জীবনের বিভিন্ন ঘটনা এবং রওয়ায়েত ধারাবাহিকভাবে বর্ণনা করে আসছি বিভিন্ন শিরোনামে, তা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। আজকের খুতবা এই ধারাবাহিকতায় শেষ খুতবা হবে। অবশ্য আমি সংশ্লিষ্ট লোকদেরকে বলেছি যে রেজিস্টার বা খাতা আবার দেখেন, যদি কোন ঘটনা বাদ পড়ে তা বর্ণিত হবে বা বর্ণনা করা হবে সুযোগ পেতেই। দৈব বিষয় হল এই খুতবা, এই ধারাবাহিকতায় খুতবা প্রদান ফেব্রুয়ারিতেই পরিসমাপ্ত হচ্ছে। যে সমস্ত ঘটনাবলীর মাধ্যমে সমাপ্ত হচ্ছে এর সম্পর্ক হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে, গত খুতবায় দু একটি ঘটনা শুনিয়েছিলাম, দু একটি রওয়ায়েত উল্লেখ করেছিলাম। আজ প্রায় সবকটি ঘটনা যা বর্ণিত হবে তা হযরত মসীহ মওউদ দ্বিতীয় খলিফার সাথে সম্পর্কযুক্ত। পাঁচ দিন পর ইয়মে মসীহ মওউদ উদযাপিত হবে, যা জামাতে বিশি ফেব্রুয়ারি উদযাপিত হয়ে থাকে সচরাচর। এটি জন্য নয় যে মসীহ মওউদের জন্মদিন ছিল, বরং মসীহ মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী যা হযরত মসীহ মওউদ করেছেন তা সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার দিন বিশে ফেব্রুয়ারি, আর হযরত মসীহ মওউদের সত্যতার একটি জ্বলন্ত প্রমাণ বিশে ফেব্রুয়ারি। হযরত মসীহ মওউদের জন্ম বিশে ফেব্রুয়ারি ছিল না, অন্য দিন ছিল। যাই হোক, যে সকল ঘটনাবলী আজকে এবার উপস্থাপন করব তাতে খেলাফত সম্পর্কে, হযরত মসীহ মওউদ সম্পর্কে মানুষকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। যারা পূর্বে লাহোরে জামাতভুক্ত ছিল, খোদা তাআলা তাদেরকে পথ দেখিয়েছেন, পুনরায় তারা খলিফাতুল মসীহর হাতে বয়াত করেছেন। হযরত মসীহ মওউদ বা দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বড় কষ্টে কাটিয়েছেন, বড় কঠিন যুগ অতিবাহিত করেছেন। প্রথম দিকে খেলাফত নির্বাচনের সময় নায়ক নৈরাজ্য মাথা চাড়া দেয়, যারা আলেম আখ্যায়িত হত এমন রুই কাতলারা, যারা হযরত মসীহ মওউদের বড় কাছের মানুষ ছিল, তারা জামাত ছেড়ে দেয়, ভান্ডার নিয়ে এখান থেকে চলে যায়, আর বিভিন্ন সময় ভিতরের বাহিরের ফিতনা এবং অশান্তি ও নৈরাজ্য মাথা চাড়া দেয়, কিন্তু প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য তাঁর সাথে ছিল। এই দৃঢ় প্রত্যয়ে অনমনীয় ব্যক্তিত্ব প্রতিটি নৈরাজ্য, প্রতিটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন বীর পুরুষের মতো সুপুরুষের ন্যায়। আল্লাহ তাআলা কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন, অবশেষে জামাত উন্নতি করতে থাকে এবং আজ আমরা দেখছি উন্নতি কিভাবে হচ্ছে, কেননা তার সাথে খোদা ছিলেন, খোদার সমর্থন ছিল, আর খিলাফতের সাথে তারা জামাতের সদস্যরা সংশ্লিষ্ট ছিল। আজকের ঘটনাবলী আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। হযরত শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব বয়াত করেছেন 1894 সনে, তিনি বর্ণনা করেন, আমি হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় স্বপ্নে দেখেছি, যে সেই স্বপ্নটি ছিল হযরত মাহমুদের খিলাফত সম্পর্কে। খলিফা আউয়ালের যখন আঘাত আসে, তার যখন মুআশারাকিত রোগ হয়, এটি একটি ব্যাধি, একটি রোগ, অসুস্থতা, রক্তচাপ বেড়ে যায় বা শরীর ফুলে যায়, আর পরিপাকতন্ত্রেরও সমস্যা দেখা দেয়। এই রোগ যখন হয়, আমি স্বপ্নে মাহমুদের হাতে হাত রেখে অঙ্গীকার করেছি যে আমি আপনার প্রথম দাস। তিনি আমাকে বললেন যে বুঝতে পারিনি, জনাব শেখ ইয়াকুব আলী ইরফানি বলেন যে রোয়া এবং এলহামে তাকে জানানো হয়েছে যে আমরা মাহমুদকে খলিফা বানিয়েছি। হযরত আমির মোহাম্মদ খান সাহেব, আমি বিভিন্ন রওয়ায়েত তার পূর্বেও পড়েছি, আমির খান সাহেব হিসেবে তার কোন আত্মীয় আমাকে লিখেছেন, কেউ লেখেন তার নাম হল আমির মাহমুদ খান, যেটি ঘটনা লিখেছেন তিনি আমির খানই লিখেছেন, কিন্তু তার ঘটনায় যা উল্লেখ আছে তা থেকে বোঝা যায় যে তার আসল নাম হল আমির মাহমুদ খান। তিনি বয়াত করেন 1903 সনে। তিনি বলেন 1913 সনের 23 নভেম্বর আমি স্বপ্নে একটি দেশি বাবলা গাছ দেখি, যাতে বড় বড় কিছু ফালি বা শুটি ছিল, যার খটখট শব্দ এত বেশি ছিল যে কেউ আওয়াজ শুনতে পাচ্ছিল না। তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, যার ফলে তেমন তো শুষ্ক শুটি ঝরে যায়। এটি শুনে হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে বলেন যে শয়তানের ঘর বিরান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, খালি হয়ে গেছে, জমিন এখন সবুজের মেলায় ভরে যাবে, ফল ধরবে। তখন কতক ব্যক্তি সেই শুষ্ক শুটির দিকে ইশারা করে বলল যে আপনি এগুলোকে শয়তান কেন বলেছেন। এর উত্তরে দৃঢ় প্রত্যয় মুসলিম বলেন যে আমি এগুলোকে শয়তানের ঘর বলিনি, হযরত মসীহ মওদ এদেরকে শয়তানের ঘর আখ্যা দিয়েছেন। এরপর আমি হাকিম মোহাম্মদ ওমর সাহেবকে গুরু গম্ভীর স্বরে হযরত মসীহ মওদের ভবিষ্যৎবাণী মানুষকে শোনাতে দেখেছি, স্বপ্নেই দেখেছি, এটি যা পুরো হয়েছে, যা পরিপূর্ণতা লাভ করেছে, যাকে ভবিষ্যৎবাণীর সত্যতার জন্য দলিল পেশ করা হয়েছে, যা শুনে শ্রোতাদের হৃদয়ে এক ধরনের প্রশান্তি সৃষ্টি হচ্ছিল। তিনি বলেন আলহামদুলিল্লাহ এই স্বপ্ন খেলাফতে সানিয়ার নির্বাচনের সময় অক্ষরে অক্ষরে পুরো হয়েছে বলে মোহাম্মদ আলী তার সাথী সঙ্গী সহ যারা খেলাফতের বিরুদ্ধে হইচই করেছিল তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কাদিয়ান থেকে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পর আহমেদীয়ত দ্বিতীয় খেলাফতের কল্যাণে সারা বিশ্ব ছড়িয়ে গেছে। হযরত আমির মোহাম্মদ খান সাহেব বলেন 1912 সনের 24 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে স্বপ্নে প্রথম খলিফা হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত মসীহ মওদ যে ভবিষ্যৎবাণী করেছেন যে সেই কল্যাণমণ্ডিত সন্তান যখন আসবেন তখন তাকে সিংহাসনে বসানো হবে। আমরা এর অর্থ করতাম জজ পঞ্চমের সিংহাসনে বসা, কিন্তু এখন বোঝা গেছে যে প্রতিশ্রুত কল্যাণমণ্ডিত সন্তান বলতে সাহেবজাদা মিয়া মাহমুদ, আর সিংহাসনে বসার অর্থ হল তার খেলাফত। এরপর মনে হল যে তার খেলাফতের সময় পৃথিবীতে অসাধারণ জমিনি বা আসমানি কোন নিদর্শন প্রকাশিত হচ্ছিল, তখন বুঝলাম যে নিদর্শনও পড়া হবে। সাহেবজাদা সাহেবের খেলাফতের কথা উল্লেখ করতে গিয়ে হাজরত খলিফা আউয়াল রাজিয়াল্লাহু আনহুর চেহারা হাস্যোৎফুল্লতায় পরিপূর্ণ ছিল আর আমি আনন্দিত হচ্ছিলাম আর বলছিলাম যে আমি তো কল্যাণমণ্ডিত প্রতিশ্রুত সন্তান কোন সুদূর ভবিষ্যতে আবির্ভূত হবেন বলে মনে করতাম কিন্তু আল্লাহর ফজল যে আমার জীবদ্দশায় এটি পুরা হয়েছে। স্বপ্নে আবার ধারণা জেগেছে যে খলিফা হলেন হযরত মৌলভী সাহেব আর মিয়া সাহেব কিভাবে খলিফা হবেন তখন আমি বুঝতে পারলাম খলিফা আউয়াল তো অনেক বেশি বয়োবৃদ্ধ হবেন না কেননা আল্লাহর প্রিয়গণ বয়সের নিকৃষ্ট অংশে পৌঁছেন না অনেক বেশি বয়স পান না। অনেকে প্রতিশ্রুত সন্তান সম্পর্কে প্রশ্ন তুলে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে সেই যুগেই অবহিত করেছেন। হযরত খায়রউদ্দিন সাহেব বয়াত করেছেন 1906 সনে তিনি বলেন একবার আমি স্বপ্নে দেখেছি হযরত খলিফাতুল মসীহ সানি আইয়াদাহুল্লাহ তাআলা মিসল আজিজের ডান হাত 11 করম দীর্ঘ হয়ে গেছে। করম গ্রামের জমি মাপার একটা মাপকাঠি 5.5 ফুট হয়ে থাকে এক করম অর্থাৎ 55 ফুট লম্বা হয়ে যায় তার হাত। তো এর অর্থ হল আল্লাহ তাআলা তাকে অসাধারণ শক্তি দেবেন যার কেউ মোকাবেলা করতে পারবে না। এই অবস্থায় আমি তাকে দেখি যে তার পবিত্র চেহারা পশ্চিমমুখী ছোট একটা দেয়ালে তিনি উপবিষ্ট চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আমি নিবেদন করলাম হুজুর আপনি কাঁদছেন কেন? তিনি বলেন যে কাঁদছি এজন্য যে কোথায় মানুষ আমাকে খোদা না বানিয়ে বসে এই আশঙ্কায় কাঁদছি। হযরত খায়রউদ্দিন সাহেবই আবার বলেন কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছি খলিফা সানি আর আইয়াদাহুল্লাহ তাআলা মানসিল আজিজ মানুষের মাঝে পত্র বিতরণ করছেন সেই সকল লোকদের পত্র বিতরণ করছেন যাদের আকাশে বা স্বর্গে একটা বিশেষ পদমর্যাদা আছে পদমর্যাদা অনুসারে সবাইকে তিনি চিঠি ধরাচ্ছেন। আমি ভাবলাম আমি হুজুরকে জিজ্ঞেস করব যে আমার জন্য স্বর্গে কোন স্থান নির্ধারিত আছে কিনা। আমি জিজ্ঞেস করলাম হুজুর আকাশে বা স্বর্গে আমার কোন পদমর্যাদা আছে কিনা। তিনি বললেন যে হ্যাঁ তোমারও আকাশে স্থান আছে। এসব কথার অর্থ আমি এটি বুঝেছি যে আমি যা কিছু দেখেছি বা দেখছি এসব কিছু নবুয়তের আলোতেই আলোর কল্যাণে বা তার নবুয়তের জ্যোতির কল্যাণে হয়েছে। খলিফা নুরউদ্দিন জম্মু নিবাসী খলিফা নুরউদ্দিন 1891 সনের ডিসেম্বরে বয়াত করেছেন। তিনি বলেন 1931 সনে দিব্য দর্শনে আমাকে এক বালক দেখানো হয়েছে যাকে সবাই গভীর আদর করছিল। আমি তাকে কোলে নিলাম এবং আদর করলাম যদিও সে ছোট বালক ছিল স্বপ্নে কিন্তু মানুষ বলছিল যে এর বয়স হল 43 বছর। আমার প্রতি হেলকা হয় আমার হৃদয়ে প্রেরণা সঞ্চার করা হয় যে কাশ্মীর যে বালক দেখানো হয়েছে তিনি খলিফাত মির্জা মাহমুদ আহমদ খলিফাতুল মসীহ 1931 সনে তার বয়স ছিল 43 বছর। হযরত মসীহ মওউদের ভবিষ্যৎবাণী যা পংক্তিতে উল্লেখ আছে যে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে তোমার এক ছেলে একদিন আমার প্রেমাস্পদ হবে এই পংক্তিতে এক যে শব্দ আছে এই এক শব্দের ভিতর ইঙ্গিত রয়েছে 1931-এর দিকে শাব্দিক শব্দের গাণিতিক মান অনুসারে একের গাণিতিক মান দাঁড়ায় 31। আধ্যাত্মিক উন্নতির পরাকাষ্ঠা লাভ হয় 40 বছরের পর। তো এই দিব্য দর্শনে তাই বালককে 43 বছর বয়স্ক দেখানো হয়েছে। জামালদিন সাহেবের পুত্র রাহমদিন সাহেব বর্ণনা করেন যিনি 1902 সনে বয়াত করেছেন তিনি বলেন দ্বিতীয় খেলাফতের সময় আমি স্বপ্ন দেখেছি মৌলভী মোহাম্মদ আলী সাহেব এমএ চেয়ারে বসে আছেন আর মিয়া সাহেব বা দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু পাশেই দণ্ডায়মান। আমার চোখের সামনেই মৌলভী মোহাম্মদ আলীর চেহারা এবং দেহ সংকুচিত হতে থাকে একদম ছোট হয়ে যায় যেভাবে বাচ্চার দেহ হয়। হযরত মিয়া সাহেবের দেহ প্রসারিত হতে হতে অনেক দীর্ঘ হয়ে যায় তার উচ্চতার তুলনায় বেশি উচ্চতা দেখতে পাই এবং অত্যন্ত প্রতাপান্বিত চেহারা। আমি আশ্চর্য হই সকালে আমার সকল সমস্ত সন্দেহ মন থেকে বেরিয়ে যায় এবং আমি বয়াত করি, পূর্বে সন্দেহ ছিল সেই সন্দেহ তার দূর হয়ে যায়। খেলাফত সম্পর্কে হযরত আমির মোহাম্মদ খান সাহেবেরই ঘটনা, তিনি বলেন যে খেলাফতের পূর্বে হযরত আমিরুল মোমেনীন দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু যখন হজের জন্য যান, সেই সময় সেই দিনগুলোতে স্বপ্নে মুসলমানদেরকে কাফের দ্বারা পরিবেষ্টিত দেখি। কাফেররা মুসলমানদের ঘিরে রেখেছে, মুক্তির জন্য যখন কোন উপায় আর ছিল না, তখন আমাদের এক ব্যক্তি আকাশের দিকে উড়ে যায়। আকাশ থেকে এক বিশাল ও শক্তিশালী দেহি সৃষ্টি নিয়ে আসে, যে এসে শত্রুদের তাড়িয়ে দেয়। আমি এই স্বপ্ন দৃঢ় প্রত্যয় মুসলিম ওদের কাছে তার হজের সফরকালে মক্কা মদিনাতে লিখি এবং নিবেদন করি হুজুরের এই সফর আল্লাহর সন্তুষ্টি এবং তার নৈকট্য অর্জনের কারণ হোক, আর স্বপ্নে যাকে আমি আকাশে যেতে দেখেছি এর অর্থ আপনার হজের সফর হোক, আর শক্তিশালী দৃঢ়দেহী সৃষ্টি আসার অর্থ হল অর্থ হোক আপনার দোয়ার মাধ্যমে ফেরেশতা অবতরণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরকে নিশ্চিহ্ন করবেন। আমার মনে হয় হজ থেকে ফিরে এসে হুজুর নূর মসজিদে বক্তৃতা করতে গিয়ে আমার এই স্বপ্নের কথা উল্লেখ করেছেন। এরপর হযরত আমির খান সাহেব বর্ণনা করেন, 1913 সনের 20 জানুয়ারি নামাজে ইশায় আমি আল্লাহর কাছে নিবেদন করি যে হে আল্লাহ, তুমি আমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং অন্যান্য বুজুর্গদের স্বপ্নে দেখাও। আমি যখন ঘুমিয়ে পড়ি আমি দেখি এক বিশাল ময়দানে অনেক বড় বড় বুজুর্গ সমবেত আছেন, আর সবাই দোয়ায় রত, যাদের মাঝে দ্বিতীয় খলিফাও আছেন তাঁর, এবং আমার সামনে চামেলি ফুল রয়েছে যার আমরা সৌরভ নিচ্ছিলাম, সুগন্ধ নিচ্ছিলাম। খলিফা সানি আমাকে বলেন ফুলের ঘ্রাণ নেয়ার সময় নাক স্পর্শ করা উচিত না, বরং নাক থেকে কিছুটা দূরে রাখা উচিত যেন ফুলের সুগন্ধ সুন্দরভাবে লাভ হয়। হযরত আমির খান সাহেবই বর্ণনা করেন, 1913 সনের দিবাগত রাতে, ডিসেম্বর 1913 সনের দিবাগত রাতে হযরত মুসলিম মওউদের সাথে স্বপ্নে এমন ঘর দেখি যার নিচে সমুদ্র এসে গেছে, আর তারা অজ্ঞাতে ধ্বংসের কিনারায় পৌঁছে যায়। এর তাবির পূর্ণ হয়েছে খেলাফতের অস্বীকারীদের খেলাফতকে অস্বীকার করার মাধ্যমে। 1930 সনের ফেব্রুয়ারি মাসের দিবাগত রাতে, মধ্যবর্তী রাতে স্বপ্নে দেখি যে আমি এক সিঁড়িতে উপরে যাচ্ছি, আমার পিছনে আছেন হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। আমি যখন হুজুরের দিকে অর্থাৎ উম্মুল মুমিনিনের দিকে তাকালাম, তার শ্রদ্ধার কারণে আমি ভয় পেলাম, কিন্তু হযরত উম্মুল মুমিনিন স্নেহ পরবশ হয়ে বললেন যে ভয় পেও না, তুমিও আমাদেরই ছেলের মতোই। এরপর একটি সিঁড়ি বেয়ে আরেকটি ঘরের ভিতরে প্রবেশ করি, সেই ঘর হযরত মসীহ মওউদের গৃহই ছিল। আমি দেখি সেখানে আমি হযরত মসীহ মওউদের খানদান বা তার বংশের দেখাশোনার চাকরি পাই, কিন্তু আমার বেতন সাব ইন্সপেক্টরের যে বেতন পেতাম তা থেকে অনেক কম। আমি পরামর্শের পরে এই চাকরি গ্রহণ করি। এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে যে তুমি পূর্বের চাকরি কেন ছেড়ে দিয়েছ, আমি বললাম যে অমুক ব্যক্তি আমাকে প্রতারিত করেছে। একই ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে তুমি দেরিতে কেন এসেছো, আমি বললাম যে আমার ঘরে যে মেহমান এসেছে অসুস্থ ছিল, তার দেখাশোনা করতে গিয়ে দেরি হয়ে যায়। তখন হযরত উম্মুল মুমিনিন বলেন যে মেহমানের দেখাশোনা করতে গেলে দেরি হয়েই যায়। এরপর আমি দেখি যে কয়েক ব্যক্তি দ্বিতীয় খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর ঘরে অন্যায় প্রবেশ করে এবং তারা গন্ডগোল করতে চায়। আমার হাতে তরবারি ছিল, তরবারি দিয়ে সবাইকে ভাগিয়ে দিই। ফিরে আসার পর দেখি যে এক ব্যক্তি আবার তরবারি নিয়ে ঘরে চলে আসে, আমি আমার তরবারি দিয়ে তার তরবারিতে আঘাত করি, সে পরাস্ত হয়। ততক্ষণে আরো কয়েক ব্যক্তি খলিফা সানিকে পরিবেষ্টন করে নিয়ে যাচ্ছিল। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকেন, আমি সেই ভিড়কেও তাড়িয়ে দিই, বিতাড়িত করি। আরেক ব্যক্তি যে ফেতনা এবং নৈরাজ্যের হোতা ছিল তাকেও তরবারি দ্বারা হত্যা করতে চাইলাম, সে আমার দিকে মুখ করে পিছনে যেতে থাকে, আমি তাকে সামনে রেখে তার দিকে আগাতে থাকি। আর এক পর্যায়ে তাকে ঘিরে আমি হত্যা করি। এরপর আমি যখন ভিতরে আসলাম, হযরত উম্মুল মুমিনীন সাহেবা এবং দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু আমাকে দুধ পান করিয়েছেন। এক ব্যক্তি আমাকে দুধ পান করতে দেখে বলল, তুমি দুধ কেন খাচ্ছ বা পান করছো? আমি বললাম, দুধ কি ভালো নয়? দুধ পান করা তো ভালো কথা। আমার চোখ খুলে যায়। এই স্বপ্ন পত্র মারফত খলিফা সানির কাছে লিখে পাঠালাম। হুজুর 5/3/1930 প্রাইভেট সেক্টরের মাধ্যমে উত্তর পাঠান যে স্বপ্ন ভালো, আল্লাহ জামাতের কোনো কাজ করাবেন আপনার হাতে। এরপর 1930 সনের এপ্রিলে পুনরায় হুজুরের কাছে পত্র লিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা পঙ্ক্তি লিখেছেন, এরপর ফার্সি পঙ্ক্তি অনুবাদ হলে আমি বাংলা অনুবাদ করব। মিশ্রাদিদের ফিতনা এবং নৈরাজ্য, পুলিশের ওটনায় হস্তক্ষেপের কথা শুনে হৃদয়ে অত্যন্ত ব্যথিত। কিছুদিন পূর্বে স্বপ্নে দুষ্কৃতকারীদের হুজুরের চতুর্পাশে সমবেত দেখেছে, যাদেরকে তরবারি দিয়ে আমি তাড়িয়ে দিয়েছি এবং তাদের নেতাকে হত্যা করেছি। এই স্বপ্ন হুজুরের কাছে লিখেছিলাম। হুজুর উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে ধর্মের কোন কাজ নেবেন। আমি সেই কাজের জন্য, সেই সেবার জন্য ব্যাকুলতার সাথে অপেক্ষায় আছি, কিন্তু জানি না এই দায়িত্ব কিভাবে পালিত হবে। দোয়া এবং আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া কোন উপায় দেখে না। হুজুর আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করা হোক, আল্লাহ যেন আমার দুর্বলতা ক্ষমা করেন এবং আমার দোয়া কবুল করেন আর আমাকে ধর্ম সেবার সুযোগ দেন। আমির মোহাম্মদ খান, ভূমি জরিপ ইন্সপেক্টর, জলন্ধর। তিনি বলেন যে সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ 7 বছর পর আমার এই স্বপ্ন আক্ষরিক ভাবে পূর্ণ হয়েছে। অর্থাৎ 1924 সনে আমি এক বড় অফিসারের ইঙ্গিতে চাকরি ছেড়ে দিই আর এটি তার প্রতারণা প্রমাণিত হয়েছে। পরবর্তীতে সে কোন কারণে আমাকে বলেছিল যে আমিও চাকরি ছেড়ে দিচ্ছি, তুমিও ছেড়ে দাও, কিন্তু পরে জানা গেল যে সে এখন পর্যন্ত চাকরি ছাড়েনি। আর ভূমি জরিপ বিভাগে আমি 90 রুপিয়া বেতন পেতাম, কাদিয়ানে 130 রুপিয়া পাচ্ছি। স্বপ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে পাচ্ছি, আর চাকরিও আঞ্জুমানের নয় বরং তারিখে জদিদের চাকরি। যে তারিখে জদিদ খলিফা সানির বিশেষ তারিখ, বিশেষ ঘোষণা, 1934-এ চাকরি ছেড়ে 1936 পর্যন্ত পারিবারিক কারণে ঘরে থাকতে হয়। এখানে এসে খারেজিদের ফিতনা এবং নৈরাজ্যকে স্বচক্ষে দেখে দোয়া করার সুযোগ পেয়েছি। আর ফখরুদ্দিন অর্থাৎ ফিতনার হত্যার ঘটনায় চোখে দেখেছে, তুমি আমার সকল অভিষ্ট লক্ষ্য আমাকে দান করেছে, তোমার সকল শত্রু তোমার ফজলেই ব্যর্থ হয়েছে। হাকিম আতা মোহাম্মদ সাহেব 1901 সনে বয়াত করেছেন। তিনি বলেন, হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর বয়াতের প্রায় এক মাস পর হাকিম আহমদ্দিন সাহেব সাদরা থেকে লাহোরে আমার ঘরে আসেন এবং বলেন, চলো আজ মোহাম্মদ আলী সাহেবের সাথে নবুয়ত সম্পর্কে কিছু আলোচনা করি। আমি তার সাথে গেলাম। সেখানে মসজিদে বন্ধুত্বপূর্ণ পরিবেশে হাকিম আহমদ্দিন সাহেব এবং মৌলভী মোহাম্মদ আলী সাহেব আলোচনা আরম্ভ করেন। প্রায় 15-20 মিনিট পর্যন্ত আলোচনা অব্যাহত থাকে। অর্থাৎ হযরত মুসাহিমদ নবী ছিলেন কি ছিলেন না, এই বিষয়ে আলোচনা হয়। ইনি বলেন, পরে আমরা নিজ নিজ ঘরে ফিরে আসি। রাতে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রভু, মৌলভী মোহাম্মদ আলী যা বর্ণনা করেছে সে সত্য মনে হয়। অর্থাৎ তার হৃদয়ে হযরত মুসাহিমদের নবুয়ত সম্পর্কে সন্দেহ সঞ্চার হয়। আমি দোয়া করলাম, আমার হৃদয়কে তুমি নিজেই প্রশান্ত করো। রাতে আমি স্বপ্নে দেখি হযরত মুসাহিমদ আলাইহিসসালাম খুব দ্রুত আসেন, কিছুটা বিচলিত। তিনি বলেন যে দেখো, আমি দেখলাম যে এক কবুতর পালক খুব ক্রোধের সাথে সেই কবুতরের দিকে তাকাচ্ছে যে দ্বিতীয় কবুতরের পালকের আরেক কবুতর পালকের ছাতায় গিয়ে বসেছে। মাসুম ইসলাম বলেন যে কবুতর অন্য কবুতর পালকের ছাতাতে গিয়ে বসে কবুতরের মালিক রাগ করে, তাই তুমিও কখনো লাহোরীদের ঘরে যেও না। আমি বললাম হুজুর আমি আর কখনো যাব না, আর খোদার এরপর আমি কখনো যাইনি, খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ডাক্তার আব্দুল গনি সাহেব 1907 সালে বয়াত করেছেন, তিনি বলেন যে কালের প্রবাহে খলিফা আউয়াল রাজিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়, নাইরোবির সকল আহমদিরা হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করে, কিন্তু আমি এবং মোহাম্মদ হোসেন বট মরহুম এবং খাজা আকমরউদ্দিন মরহুম বঞ্চিত ছিলাম, আমরা বয়াত করিনি। পরে ভারত ফিরে আসার সুযোগ পাই, চাকরি ছেড়ে দেই, যুদ্ধ আরম্ভ হয়ে যায়, আমি ভারতেই অবস্থান করি। সেখানেই ভারতে লাহোরের মেডিকেল কলেজে প্রধান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার চাকরি হয়। তখন আমি লাহোরি বিল্ডিং এ অনেক বেশি যেতাম এবং আমার চিন্তাধারা লাহোরীদের মতো ছিল, তাদের প্রতি আকৃষ্ট ছিলাম। সেখানে নামাজ পড়তাম, দরস সেখানে শুনতাম, বিভিন্ন সময় বিতর্কিত বিষয়ে আলোচনা হতো। জনাব ডাক্তার মির্জা ইয়াকুব বেগ সাহেবকে একবার জিজ্ঞেস করলাম যে এই যে বিতর্ক, এই বিতর্কে কে সত্যের উপর? ডাক্তার সাহেব এর উত্তরে বলেন যে যত বুদ্ধিমান এবং বিবেকবান আছে তারা তো আমাদের দলেই এসেছে। সেই যুগে হাজি আমি হাজি মোহাম্মদ মুসা সাহেবের দোকানেও যেতাম, সেখানে মুন্সী মাহবুব আলম সাহেব যিনি আজকাল রাজপুত সাইকেল ওয়ার্কস এর প্রোপ্রাইটার তার সাথে কথা হতো এবং বিতর্কিত বিষয়ে কথা হতো। মুন্সী সাহেব কিছু কঠোর ভাষায় ছিলেন, আমি এটি বুঝতে পেরেছি যে তিনি কঠোর ভাষী, অর্থাৎ কথাবার্তা তার বড় রুক্ষ ছিল। মুন্সী সাহেব একবার আমাকে বলেন তুমি লাহোরী বিল্ডিং এ কি করতে যাও? আমি বললাম যে কোরআনের দরস শুনতে যাই। তিনি বলেন প্রত্যেকদিন সেখানে যাও, আজকে আমাদের সাথে কোরআন শোনার জন্য চলো। তখন মিয়াচের একদিন মরহুমের ঘরে নামাজ হতো আর দরস সেখানেই হতো, যা হযরত মৌলানা গোলাম রসুল রাজিকি রাদিয়াল্লাহু আনহু দিতেন। আমি প্রথমবার যখন সেখানে যাই তখন দ্বিতীয় পারাটা সায়াকুলুর প্রথম রুকুর দরস্ত ছিলেন, মৌলানা গোলাম রসুল রাজিকি সাহেব অনবদ্য দরস প্রদান করছিলেন। কোরআনের তাফসীর কিছু যা ছিল জোরালো ও যুক্তি নির্ভর, এমন তাফসীর পূর্বে কখনো শুনিনি। তখন আমি মৌলভী সাহেবের চেহারা দেখে আমার ধারণা হল যে এ তো কোন জমিদার, কি দরস দেবে, কিন্তু আমি দেখে হতভম্ব হয়ে গেলাম যে মৌলভী সাহেব তত্ত্ব জ্ঞানের প্রবহমান এক সমুদ্র। আমি মুন্সী মাহবুব আলম সাহেবের কাছে মৌলভী সাহেবের প্রশংসা করি, তখন তিনি বললেন তোমাদের মৌলভী মোহাম্মদ আলী সাহেবও তার কাছেই কোরআন শিখেছেন। তখন আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, সেই অবস্থায় একটা স্বপ্ন দেখি, অর্থাৎ এমন একটি মসজিদ দেখি, অর্থাৎ বাটালার জামে মসজিদের মধ্যে একটি মসজিদ স্বপ্নে দেখি, সেই মসজিদের ঠিক মাঝখানে বসে চিন্তা করে যে পানি সংগ্রহ করে উজু করে নামাজ পড়া উচিত, এদিক সেদিক তাকিয়ে মনে হল যে সেখানে পানি নেই, তাই বিপরীত দিকে পানির সন্ধানে যাই। এমন মনে হল আরেকটি মসজিদ যা পায়গামীদের মসজিদের মতো, সেখানে পানির ট্যাপ ছিল বা উজু করার জন্য ট্যাপ খুলি, এমন মনে হল যেন প্রথমে পরিষ্কার পানি এসেছে কিন্তু ব্যবহৃত পর তা থেকে নোংরা ঘোলাটে পানি বের হয়, যাতে শ্যাওলা ছিল, পানিতে পানির সাথে শ্যাওলা বের হয় আমার হাতে। তা পরে আমি ভাবলাম যে খুব নোংরা পানি আর তাও এখন বন্ধ হয়ে গেছে। এরপর আমি সেই পূর্বের যে মসজিদ যার মাঝে আমি বসেছিলাম সেদিকে যাওয়ার আমার ইচ্ছা হল, আর একটা উঁচু দেয়ালে আমি আরোহণ করছিলাম যা উঁচু মনে হচ্ছিল আমার কাছে।
তো
ডক্টর সৈয়দ মোহাম্মদ হোসেন শাহ সাহেব পেছন থেকে আমার পা ধরেন, জিজ্ঞেস করেন যে এখানে কেন আসলে, এখানে আর আসবে না? আমি মনে হয় যে মসজিদে উজু করছিলেন সে মসজিদের কথাই হচ্ছে, সে ব্যক্তি বলল যে এখানে কেন এসেছে, এখানে আসবে না। আমি বললাম যে এখানে আসার আমার প্রয়োজন নেই, পূর্বের মসজিদের দিকে ফিরে যাই, যেখানে তার যে মসজিদের মাঝে বসেছিলাম সেখানে খুব স্বচ্ছ পানির একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চা একটা পরিষ্কার পানির দেখতে পান। হযরত মাওলানা গোলাম রসুল রাজি কি একটা হাদিসের বই থেকে দরস দিচ্ছিলেন যা মেহেদি রঙের কাগজে লেখা, এর টিকাতেও ছোট ছোট অক্ষরে ঘন ব্যাখ্যা লেখা ছিল। আমি ভাবছিলাম যে এখানে এত স্বচ্ছ পানি পূর্বে কেন দেখতে পাইনি। যাই হোক, উজু করে যখন হাত উঠাই দোয়ার জন্য, তখন মিস্ত্রি মুসা সাহেবের ছেলে মোহাম্মদ হোসেন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম খলিফা সাহেবের পক্ষ থেকে আমার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আমি মুনাফিক, আমাকে যেন হত্যা করা। আমি মোহাম্মদ হোসেনের দিকে তাকালাম, বললাম যে মোমেনকে হত্যার জন্য তরবারি হাতে নিয়েছে, তুমি কি জানো না আমি মোমেন? এরপর দৃশ্য বদলে যায়, এমন মনে হয় যে আমি হাতে তরবারি, আমার হাতে তরবারি, আর দেখলাম যে মোলা রঙের লাল এবং সাদা রঙের উর্দি পরা ছোট ছোট ছেলেরা শোক প্রকাশ করছে। মনে হচ্ছে যেন মহরমের জন্য আমি তরবারি নিয়ে যাই আর ছেলেদের দিকে যাই, বলে যে চলে যাও, তারা চলে যায়। এরপর এমন মনে হয় আমার ছেলে আব্দুল গফুর খানের ঘর, আমি সেই ঘরে যখন প্রবেশ করতে যাই পুলিশের সিপাহি অনুসন্ধানের জন্য তালাশের জন্য আসে। আমি ভাবছিলাম যে আমার হাতে যে দরবারে রয়েছে তার কোন লাইসেন্স নেই, হয়তো এর তালাশের জন্য আসে। কিন্তু মনে মনে আমি ভাবি যে এই তরবারি তো আমি আফ্রিকা থেকে এনেছি। এরপর আমার চোখ খুলে যায়, এই স্বপ্ন কয়েক বন্ধুর সামনে আমি বর্ণনাও করেছি। মনে হয় মিস্টার মোহাম্মদ মুসা সাহেব আমাকে বলেন যে হায়, স্বপ্নে যদি নিহত হতে তাহলে ভালো হতো, মুনাফিক তোমার মিটে যেত। এই স্বপ্ন দেখার পর বয়াত করেননি তিনি, কিন্তু এরপর বলেন যে এরপর আমি খলিফা সানির হাতে বয়াত করি আর আল্লাহ তালার বিশেষ কৃপায় জামাতের ভালোবাসায় আমি উত্তরোত্তর উন্নতি করি। হযরত খায়রুদ্দিন সাহেব বর্ণনা করেন, আরারিদের ফেতনা এবং নৈরাজ্য যখন ভয়াবহ রূপ নেয় তখন আমি দেখি যে হযরত আমিরুল মোমেনিনের একদিকে ইউসুফ নামে এক ব্যক্তির সাহিত্য আছে, অপরদিকে হুজুরের শের মোহাম্মদ শুয়ে আছে। আল্লাহ তাআলা তাতে আমাকে এটি জানিয়েছেন যে ইনি ইউসুফ নিঃসন্দেহে দ্বিতীয় খলিফা, কিন্তু অনেকেই কেননা অনেকে হুজুরের উন্নতি দেখে জ্বলছে, কিন্তু তার সাথে যেহেতু অসাধারণ ঐশী শক্তি আছে তাই তারা জ্বলছে, তারা কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তো এই স্বপ্ন মসির মধ্যে পঙ্ক্তির ব্যাখ্যা যে ইউসুফের কথা শুনেছে যে কূপে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু তাকে কূপ থেকে বের করা হয়েছে, আর এটি তার বাণী বা আওয়াজ হযরত ডক্টর নেমত খান সাহেব 1896 সনে বয়াত করেন। তিনি বলেন, দ্বিতীয় খেলাফতের যুগে হযরত আমিরুল মোমেনের সাকাশে বয়াতের পত্র পাঠিয়ে দেই। আমি ছুটিতে নাগনের কাংড়াতে নিজের ঘরে অবস্থান করছিলাম। আমার মনে পড়ে হযরত মৌলভী গোলাম হোসেন সাহেবের পত্র এসেছে, পেশাওয়ার নিবাসী তিনি। গোলাম হোসেন সাহেব সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেবের শ্বশুর ছিলেন। প্রথম দিকে ইনি বয়াত করেননি, লাহোরিদের সাথে যোগ দেন তিনি। ইনি বলেন যে তার পত্র আসে আমার কাছে, তাতে লেখা ছিল যে অর্থাৎ বয়াতের গণ্ডি থেকে বেরিয়ে আসো, খলিফা সানির হাতে বয়াতের প্রয়োজন নেই, বয়াত ছিন্ন করো। আমার যেহেতু তার সাথে দীর্ঘদিন সুসম্পর্ক ছিল তাই আমি আসল কথা বুঝতে পারিনি, আমি বয়াত ছিন্ন করার ঘোষণা পয়গামে সুলতে ছাপিয়ে দিই, পয়গামীদের সাথে যোগ দিই। কিন্তু খোদার বিশেষ অনুগ্রহ যে মসিহ মদের পরিবার সম্পর্কে আমার ধারণা তাই ছিল যা পূর্বে ছিল, কখনো অসম্মানজনক কোন কথা মসিহ মদের সন্তান বা সন্তান সন্ততি সম্পর্কে আমার মুখ থেকে কোন শব্দ কখনো উচ্চারিত হয়নি, আর শেষ পর্যন্ত এই অবস্থা এর উপরে প্রতিষ্ঠিত ছিলাম। দু একটি জলসায় আমি স্বয়ংগ্রহণ করি। মলবি গুলাম হোসেন সাহেবের কথাকে বললাম, তিনি প্রথম থেকে বয়াত করেননি, কিন্তু 1940 সনে তিনি বয়াত করেন এবং এরপর কাদিয়ানে এসে বসতি স্থাপন করেন। তিনি বলেন, দু একটি জলসায় অংশগ্রহণ করে 1930 বা তার পূর্বে এক রাতে স্বপ্নে দেখি সমুদ্র তীরে একটি বাংলো পানের ঢেউ জোরে এসে তাতে আঘাত করছিল এবং বড় হইচই হচ্ছিল। সে বাংলোর ভিতর থেকে মৌলের মোহাম্মদ আলী বের হন। আমি দেখি যে তার চেহারার অর্ধেক অংশ শুভ্র এবং অর্ধেক কালো। তাৎক্ষণিক আমার হৃদয়ের ধারণা জাগলো যে তার পূর্বের জীবন অর্থাৎ প্রথম অবস্থা মসিহমদের যুগের যে অবস্থা সেটি ভালো ছিল, এরপরের অংশে কালিমা লিপ্ত হয়। আল্লাহ তাআলা যখন বান্দাকে সত্যের দিকে আনতে চান এমন উপকরণ সৃষ্টি করেন যা তার হেদায়েতের কারণ হয়। আমি 1932 সনে নিজ গৃহে ছিলাম। আমার স্ত্রী পরিজন সর্বদাই ছিল ডাক্তার মোহাম্মদ ইউসুফ, আমেরিকা নিবাসী, যিনি আমার আত্মীয় ছিলেন। তার পত্র আসে যে আপনি 70 কাদিয়ান আসুন, আমি আমেরিকা যাব আর ঘর নির্মাণের দায়িত্ব আপনার উপর ন্যস্ত হবে, কাদিয়ানে যে ঘর বানাতে হবে তার আপনি তত্ত্বাবধান করুন। তিনি বললেন, এরপর আমি 1932 সনের এপ্রিলে কাদিয়ান আসি আর গৃহ নির্মাণ করি। আমার স্ত্রী বাচ্চারাও এখানে এসে যায়। এখানে এসে অদ্ভুত অবস্থা আমার চোখে পড়ে, নতুন আকাশ এবং নতুন জমিন আর নতুন পৃথিবী চোখে পড়ে। নামাজে অংশগ্রহণ, হুজুরের খুতবা শোনা, বক্তৃতা, এইসব আমার উপর এমন প্রভাব ফেলে যে সমস্ত ভুল ধারণা সৃষ্টি হয়েছিল তা দূর হওয়া আরম্ভ হয়। দৈবক্রমে আমি কাদিয়ান থেকে নাদুং যাই। মহাশা মোহাম্মদ ওমর সাহেব সেখানে তবলিগের জন্য এসেছিলেন। তার সাথে আলোচনার সময় তিনি আমাকে বলেন যে আপনি বয়াত ফর্ম পূরণ করুন। আমি বয়াত ফর্ম পূরণ করলাম আর আমার হৃদয়ের সকল পঙ্কিলতা দূরীভূত হয়। মহাসম্মানিত আল্লাহ নিজ অনুগ্রহের ছায়ায় আমাকে স্থান দেন, আমার মতো পাপাচারীকে পুনরায় নতুন জীবন দান করেন। নতুবা আমার সাথীরা এখনো অহংকারে নিমজ্জিত, কিন্তু তারা অবশ্যই অনুভব করে যে তারা ভুল করেছে, কিন্তু বাধ্যত তাদের সম্পদ বা আমির হওয়ার স্বাদ সত্য গ্রহণের পথে বাধা এটি তাদের জাহান্নাম, যাতে তারা অহরহ জ্বলছে। তাদের মন চায় সত্য গ্রহণ করতে, কিন্তু অসম্মানের বা লজ্জার ভয়ে তারা গ্রহণ করেন। আল্লাহ তাদের প্রতি করুণা করুন। আল্লাহ আমার প্রতি বিশেষ কৃপা করেছেন। প্রায় 2 বছর হয়েছে, এক রাতে আমি স্বপ্নে দেখি আকাশ থেকে একটি কারুকার্য খচিত সোনালি রঙের দীপ্তিমান সিন্ধুক আসে বাতাসে ঝুলন্ত অবস্থায় এক জায়গায় স্থির হয়ে যায়। তখন এক কারুকার্য খচিত মুকুট আসে সিন্ধুকে অবতরণ করতে যাচ্ছিল। আমি ছুটে গিয়ে উড়ে গিয়ে নিজ হাতে তা নিয়ে নি। আমার হাতে নিতে পৃথিবীর সকল প্রান্ত থেকে সমস্বরে একটি আওয়াজ শুনতে পাই যে ইসলামের বিজয়। আর আওয়াজ এত উঁচু ছিল যে চোখ খুলে যায়। তখন আমার হৃদয়ে ধারণা সঞ্চার করা হয় যে মুকুট যুক্তরাজ্যের বা ইউনাইটেড কিংডমের। হযরত মিয়া সনে খান সাহেব বলেন, 1938 সনের মে মাসের কথা যখন আহরারিদের পক্ষ থেকে বড় হট্টগোল হচ্ছিল, তখন আমি দোয়া আরম্ভ করি, অজস্র ধারায় দরুদ পড়া শুরু করি। আহরারি জামাতের বিরুদ্ধে অনেক হট্টগোল এবং হইচই করছিল। আমি দোয়া করি, হে আমার প্রভু, আমার পীরের লাজ রেখো, শত্রু অত্যন্ত শক্তিশালী। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি। আমি দেখি 3টি উট, প্রত্যেক উঁটে এক উঁটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর। সেই উটগুলোর একটিতে মহানবী এবং আবু বকর ছিলেন, সাহাবীরা অন্যান্য উটে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নিবেদন করি। মহানবী সাল্লাম বলেন যে সোনেখা এসেছ, যাও, ধীরে ধীরে হাঁটবে, যেন অন্যদের উপর তার প্রভাব পড়ে। হুজুরের দাস সামনে হাঁটছিল, 10 পা হাঁটার পর নির্দেশ দিলেন যে সোনেখা পিছনে আসো, তোমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নেমে পায়ে আগে গিয়ে পদব্রজে চলতে থাকেন। কাদিয়ানের মসজিদ মুবারকের কাছে আসার পর সব সাহাবীরা উঠ থেকে নিচে নেমে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মুবারকে প্রবেশ করেন। সব সাহাবাকে মসজিদ মুবারকে ছেড়ে মাসে মুবারকের জানালার পথে খলিফা সানির ঘরে যান তিনি। এখানে তার স্বপ্নের সমাপ্তি। হযরত খায়রুদ্দিন সাহেব বর্ণনা করেন, একবার আমি স্বপ্নে দেখেছি কাবিলের আমির বলে যে আমি আমার রুপিয়া বা টাকা পাঠিয়ে দিয়েছি, পিছনে আমি আসছি। মিস্ত্রিরা যখন নৈরাজ্য বা ফাসাদ সৃষ্টি করে, মিস্ত্রি ফেতনা, একটা অভ্যন্তরীণ ফেতনা বা নৈরাজ্য ছিল কাদিয়ানে, সেই সময় ব্রহুজি হট্টগোল করেছে, তখন আমি দেখেছি দ্বিতীয় খলিফা আকাশে পায়চারি করছেন। এতে আমাকে যেন বলা হলো যে তার পদমর্যাদা তো মহান, যে তার পবিত্র পদমর্যাদাকে ছোঁয়া অত্যন্ত কঠিন এবং অসম্ভব। এটিও মনে হলো যে এই পৃথিবীর মানুষ জড়ই যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর ফজলে তার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা তার পদচারণা অনেক উঁচু স্থানে। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের এই পঙ্ক্তির অধীনে হয়েছে যে যারা আকাশে স্বর্গে বসবাস করে, পৃথিবীর তিনি বলেন যে এখন আমি মসিহ খলিফা সানি রাজানোর সত্যতার কথা বর্ণনা করছি যে আমার সামনে স্পষ্ট করা হয়েছে। হারারিরা যখন বড় হইচই করছিল, মিস্ত্রিরাও হুজুরকে অনেক দোষারোপ করে, অপবাদ আরোপ করে তার বিরুদ্ধে, আমি দোয়া করি যে হে আল্লাহ আমার পীরের লাজ রেখো, তুমি তিনি আমার মসির ছেলে, অনেক দোয়া করেছি, অনেক দরুদ শরীফ পাঠ করি আর দোয়া অব্যাহত রাখি। সামনে এক ব্যক্তিকে দেখি যে বলে যে পূর্ব দিকে বুড্ডা গ্রামে মৌলবীরা এসেছে, যারা বলছে যে আহমদীদেরকে আমরা সমূল উৎপাটন করব। এই অধব এবং বরকত আলী আহমদী কে সাথে নিয়ে এই বান্দা অর্থাৎ এই অধম সোনে খান সাহেব, আমি এবং বরকত আলী আহমদী আর ফাতে আলী আহমদীকে সাথে নিয়ে মৌলবীদের দিকে যাত্রা করলাম। যখন দারিকত গ্রামে পৌঁছলাম, আসরের নামাজের সময় ছিল, সেটি আমি আসরের নামাজ পড়ালাম আহমদীদের। ততক্ষণে খিরাত খান এবং গোলাম গৌস আহমদীও সেখানে এসে যায়। আমি আকাশের দিকে তাকালাম, আকাশে দুই চন্দ্র, একটি চাঁদ অত্যন্ত উজ্জ্বল, অপরটি বর্গক্ষেত্রের মতো যা সন্নিবেশিত ছিল, যাতে কোনো আলো ছিল না আমার চোখের সামনেই, তাতে আলো প্রবেশ করা আরম্ভ হয়। এই সেই চাঁদ দ্বিতীয় চাঁদের সমান আলোকিত হয়। আমি দোয়া করি যে উভয়টিতে একই ধরনের আলো রয়েছে। প্রথম আওয়াজ হল, প্রথম চন্দ্র হলেন হযরত মির্জা সাহেব, দ্বিতীয় চন্দ্র যা এখন আলোকিত হয়েছে, ইনি মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফা মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু। তো আমি যেভাবে বলেছি, মিস্ত্রিদের ফিতনা এবং নৈরাজ্য অনেক ভয়াবহ ফিতনা ছিল কাদিয়ানে। খলিফা সানির বিরুদ্ধে অনেক নোংরা অপবাদ আরোপ করা হয় এবং মামলাও করেছে, যার তার উল্লেখ করছি এখন আমি, অধিকাংশ মানুষ জানে না। সারাংশ হিসেবে তুলে ধরছি, খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন, সম্প্রতি আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে যে আমি নাকি কিছু লোককে হত্যা করার জন্য মানুষ নিযুক্ত করেছি, আর এরা তারা ছিল যারা মেশিনের সেমাই বানানোর জন্য দোকান দিয়েছে, তাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। দ্বিতীয় মামলা ছিল ভবিষ্যতের জন্য যেন আমার জামানত নেওয়া হয়। ইনি আরো বলেন, হত্যা করা তো দূরের কথা, মানুষকে হত্যা করানো তো দূরের কথা, আমি কখনো তাদেরকে অভিশাপ দিইনি, কিন্তু তারা ধারণা এবং অনুমানের বশবর্তী এমন কথা বলেছে। সম্প্রতি কোন কারণে কাল্পনিকভাবে এমন কিছু কারণ দাঁড় করানো হয়েছে, তাদের ভিতরে ধারণা জাগে যে তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে, বা খলিফা সানি বলছেন যে তারা মনে করলো যে আমি নাকি ষড়যন্ত্র করছি। এমন কিছু কারণ ছিল যা পত্রিকায় তুলে ধরা হয়েছে যে এই কারণে তারা অনেক অন্যায় কাজ করেছে, অন্যায় আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন, যাদের চারিত্রিক অধঃপতন হয় তারা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে অন্যায় প্রতিশোধ নিতে চায়, এই কারণে এরা এমন কথা বলে যা অপবাদের সাথে সম্পর্ক রাখে। অনেক নোংরা অপবাদ তারা আরোপ করেছিল খলিফা সানির উপর। খলিফা সানি তাদের কোন কথার উত্তর দেননি। আহমদীয়দের ইতিহাসে লেখা আছে, সারাংশ আমি তুলে ধরছি আপনাদের সামনে। জামাতে আহমদিয়ার সফলতা এবং খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে অনেকেই যারা জামাতের মাহাত্ম্য এবং তার খ্যাতি সহ্য করতে পারত না তারা বিরোধিতা আরম্ভ করে। আর এই উদ্দেশ্যে কাদিয়ানের কিছু মিস্ত্রি যারা মেশিনে সেমাই বানাত, এর দোকান ছিল, তাদেরকে খলিফা সানির বিরুদ্ধে ব্যবহার করা হয়। খলিফা সানির উপর তারা হত্যার মামলা করে। এছাড়া মোবাহিলার নামে একটা পত্রিকা কাদিয়ান থেকে তারা ছাপে, তার পবিত্র সত্তার উপর নোংরা আক্রমণ করে আর বিভিন্ন গালি দেয়া এবং মানুষকে উত্তেজিত করে জামাতের বিরুদ্ধে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। এই ফেতনা ভয়াবহ ষড়যন্ত্রের ফল ছিল। এর পিছনে জামাতের বিরোধী শক্তি কাজ করছিল, যারা আহমদীয়তকে নির্মূল করার, পৃষ্ঠ করার সকল প্রকারের অস্ত্র ব্যবহার করেছে। এই ফেতনায় যেখানে আহমদীয়তের শত্রুদের নোংরা মন মানসিকতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, সেখানে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু পবিত্র মহিমা প্রকাশিত হয়েছে। তিনি ধৈর্য এবং সহনশীলতার এক অসাধারণ এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে দেশের শিক্ষিত ব্যাংশ্রেণী হতভম্ব হয়ে যায়। তারা যারা নোংরামি করেছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। অনেক পত্র পত্রিকা তা স্পষ্টভাবে লিখেছে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু 1987 সনের জলসা সালানায় এই ফেতনা এবং নৈরাজ্যের দিকে ইঙ্গিত করতে গিয়ে নিজ বক্তৃতায় বলেছেন যে এমন ঘটনা বা এমন কথা ঐশী জামাতের সাথে ঐশী সুন্নত অনুসারে ঘটেই থাকে, এগুলো দেখে ভীত ত্রস্ত হওয়া উচিত না। আমাদের কাজ হল কাজ করা, শত্রুর অশান্তি এবং নৈরাজ্য দেখে ভয় পাওয়া উচিত না। যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা স্বয়ং তাকে বিজয় দান করবেন, আল্লাহ তালা নিজের জিনিসের নিজেই হেফাজত করেন। যদি জামাতে আহমদে কোন মানুষের বানানো জামাত হতো তাহলে উন্নতি করা সম্ভব ছিল। এটি খোদার জামাত, তিনি এর সুরক্ষা করে আসছেন, ভবিষ্যতেও তিনি এর নিরাপত্তা নিশ্চিত করবেন। আল্লাহ তালা আমাকে জানিয়েছেন মহিমা ও সম্মান এবং নিরাপত্তা, শান্তি এবং অগ্রগতি উন্নতির যুগ অচিরেই আসবে। কেউ বলেছে যে জামাত কিভাবে উন্নতি করে আমি দেখব, কিন্তু আমিও দেখব যে আমার খোদার কথা পুরা হয় না এই এমন ধৃষ্ট ব্যক্তির কথা। এই ফেতনা যেভাবে নির্মূল হয় তা শুনুন। এমন ফেতনাবাজ যাদেরকে সরকারি কিছু কর্মকর্তা সমর্থন করছিল তারা সরকারের বিরুদ্ধে যায় এবং পৃথিবী দেখেছে যে আল্লাহ তাআলার কথা পূর্ণ হয়েছে এবং এই ফেতনা এবং নৈরাজ্যের মূল উৎপাদন হয় এবং লজ্জাস্কর ভাবে তাদের পরিসমাপ্তি ঘটে। এখনো যে সকল পরিকল্পনা এবং ষড়যন্ত্র জামাতের বিরুদ্ধে হাতে নেওয়া হয় সেই সমস্ত সরকারও যদি তাদের সাহায্য করে এক পর্যায়ে তারা সরকারের বিরুদ্ধে যায়, এটি আমরা দেখেছি। যাই হোক, আল্লাহ তালা জামাতকে সকল প্রকারের ফেতনা এবং নৈরাজ্য থেকে রক্ষা করুন, আমাদেরকে উত্তরোত্তর উন্নতি দেন। এই সমস্ত সাহাবীদের আলোচনা হয়েছে, তাদের পদমর্যাদা আল্লাহ তালা উন্নীত করুন আর তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তালা তাদের দোয়ার উত্তরাধিকারী করুন এবং তাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দেন। জামাতের সকল ব্যক্তি এবং সভ্যকে সকল প্রকারের দুষ্কৃতি এবং ফেতনা থেকে রক্ষা করুন। আহমদিয়া খেলাফতের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপনের আল্লাহ তাআলা তাদের তৌফিক দিন। আজও জুমার নামাজের পর গায়েবানা জানাজা পড়াবো, যা সরদার মোহাম্মদ ভরওয়ানা সাহেবের, যিনি জং নিবাসী। 2013 সনের 7 ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেছেন 73 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা আহমদ খান ভরওয়ানা সাহেব ছিলেন, যিনি চুন ভরওয়ানা ঠাটেশ্বরের অধিবাসী ছিলেন। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে 50-এর দশকে তিনি বয়াত করেছিলেন, তখন তার বয়স ছিল প্রায় 10 বছর। তবলিগের উম্মাদনা ছিল, যা ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত বলবৎ ছিল। জাগতিক শিক্ষা তার বিশেষ একটা ছিল না, প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করেছিলেন, কিন্তু হযরত মসীহ মওউদ এবং খলিফাদের বই, বিশেষ করে খলিফা সানির বই পুস্তক গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। ঝাঙ্গের গ্রাম্য পরিবেশে মানুষের প্রকৃতি অনুসারে আহমদীয়তের সত্যতার প্রমাণাদি প্রস্তুত করে রেখেছিলেন। স্থানীয় ঝাঙ্গি ভাষায় উপস্থাপন করতেন, যা শ্রোতাদের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করত। ঝাঙ্গ জামাতের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মোনাজেরার জন্য তাকে পাঠানো হত। তবলিগের ক্ষেত্রে এত নির্ভীক ছিলেন যে কারো পরোয়া করেননি, নির্ভয়ে শত্রু শিবিরে গিয়ে প্রবেশ করতেন, আহমদীয়তের সত্যতা প্রকাশ করতেন, তুলে ধরতেন। বেশ কয়েকবার শত্রু পরাজিত হয়ে তার বিরুদ্ধে নোংরা পন্থা অবলম্বন করত, কিন্তু তার তবলিগের পথে আর সত্য প্রকাশের পথে এটি কখনো বাদ সাধতে পারেনি। সে অঞ্চলের অধিকাংশ মানুষ তাকে চিনত, তার উপস্থিতিতে কেউ আহমদীয়ত সম্পর্কে আপত্তি করার সাহস দেখাত না। তবলিগের জন্য কোন সময় তাকে ডাকা হলে তিনি কখনো আসতে অস্বীকার করতেন না, বরং সব ব্যস্ততা ছেড়ে পৌঁছে যেতেন। তার ছেলে আব্দুল শাফি ভরওয়ানা সাহেব সেরালিওনে জামাতের মোবাল্লিগ হিসেবে কাজ করছেন, তার একমাত্র ছেলে তিনি। তিনি লেখেন, একবার আমাকে সাথে নিয়ে যান। সারা রাত তার এক বন্ধু যিনি তখন ঝঙ্গে এসেছেন তাকে আহমদীয়তের সত্যতার যুক্তি এবং প্রমাণ দিতে থাকেন, তার সকল প্রশ্নের ধৈর্যের সাথে উত্তর দেন এবং তাকে বলতেন যে কোন প্রশ্ন থাকলে বলো যা আহমদীয়তের পথে তোমার জন্য বাধা হয়ে আছে। তার প্রশ্নের সকল অংশের সন্তোষজনক তিনি উত্তর দিতেন। সকাল পর্যন্ত এটি এই আলোচনা অব্যাহত থাকে। সেই ব্যক্তি যখন নিজ এলাকায় ফিরে যায়, ফিরে যাওয়ার পর সেই বন্ধু বয়াত করে এবং একটা চিঠি লিখেছে ঘরে, যা তার ঘরের মানুষ তাকে দেখিয়েছে। তাতে লেখা ছিল, যান আমি এক গ্রাম ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, যিনি তাকে গবাদি পশুর মাঝে সারাদিন দেখতাম, কিন্তু এক রাত সারা রাত আমি তার কথা শুনি, তাকে জ্ঞানের এক সমুদ্র পেলাম। নিঃসন্দেহে এই সমুদ্রের জন্ম হয়েছে মসিমদের বই বারবার অধ্যয়নের কারণে। তো আমি যেভাবে বলেছি, তার একমাত্র পুত্র এবং এক কন্যা রয়েছে। ছেলে আসার আলিয়নে আজকাল কাজ করছেন জামাতের মোবাইলে, গত সপ্তাহে সেখানে জলসা হচ্ছিল, জলসার কারণে এবং অন্য অন্য ব্যস্ততার কারণে যেতে পারেনি, পিতার জানাজায় সামিল হতে পারেনি, বরং যাওয়ার কথা জিজ্ঞেসও করেনি, কারণ জলসার ব্যস্ততা ছিল। আল্লাহ তাআলা তার পিতার বাসনা অনুসারে তাকে ধর্মের নিঃস্বার্থ খেদমতের তৌফিক দান করুন, ধৈর্য এবং মনোবল দিন এই ওয়াকফে জিন্দেগিকে, পিতার দোয়ার তাকে উত্তরাধিকারী করুন। আল্লাহ তাআলা মরহুমের রুহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। আর ছেড়ে যাওয়া আত্মীয় স্বজন ছেলে এবং মেয়েকে আল্লাহ তাআলা ধৈর্য দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُعُوهُ يَسْتَجِبْ لَكُمْ